তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, অন্যান্য প্রোগ্রামের মতো অর্থাৎ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান যে আপনারা দেখছেন, এই প্রোগ্রামে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি প্রত্যেকটা এপিসোডেই আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আর এর পিছনে উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা নিজ জায়গায় বসে, নিজ ঘরে বসে ইলমে দিন শিখতে পারি, আমার দায়িত্ব কী রয়েছে, আমি মুসলমান হিসাবে আমার করণীয় কী রয়েছে, ইসলামের হুকুম আহকামগুলো যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য সাথেই থাকবেন। আর অনুষ্ঠানে আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা। আর প্রোগ্রামে নাতখা ইসলাম ভাইও আছেন, মোবালিকে দাওয়াত ইসলামী আছেন, যে যেখানে আছি আমরা চলুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এবং স্ক্রিনে আমরা দৃষ্টি রাখি কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি আমরা তরজমাও দেখি। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন মুসলমানের জন্য, মুমিনের জন্য, ইমানদারদের জন্য, আমরা তাও দেখব ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ
سبحان الله الله تبارك وتعالى মানুষের জন্য কোরআনে পাকের মধ্যে যে সুন্দর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, যা আমরা স্ক্রিনও দেখলাম, আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিয়েছেন, এক একটি বিষয়ে সতর্ক করেছেন, আবার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সঠিকভাবে পড়ার বোঝার সে তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা আমার উপর তিন তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা দুরূদ শরীফ যেন পাঠ করতে থাকি এবং আল্লাহ তাবারক তাআলার জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আজকের যে বিষয় আমরা নিয়েছি, খুবই চমৎকার একটি বিষয়। যদি আমরা সম্পূর্ণ অনুষ্ঠান দেখি, তবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলা এর জন্য শেখার কিছু রয়েছে, জানার কিছু রয়েছে। অনেক সময় আমরা অনেক বড় বড় ভুল করে বসি না জানার কারণে, আর ভুলগুলো বেশিরভাগ আমাদের তখনই হয় যখন বিজ্ঞ লোকের সংস্পর্শে আমরা না থাকি বা জ্ঞানী লোকের সংস্পর্শে আমরা না থাকি। দেখা গেছে যেই কাজটা আমি করতে শুরু করলাম, এই কাজের ব্যাপারে এমন ব্যক্তি থেকে পরামর্শ নিলাম, সে ব্যক্তি নিজেই জানে না এই কাজটি কীভাবে করতে হবে। অনেক সময় শোনা কথায়, অনেক সময় না জেনে মানুষকে পরামর্শ দিয়ে দেয়, আর এই নির্বোধ ব্যক্তিদের পরামর্শের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর নির্বোধ ব্যক্তিরা যেমন করে নিজের সংসারকে, নিজের পরিবার পরিজনকে পরিচালনা করতেও হিমশিম খায়, অনেক সময় ভোগান্তির মধ্যে পড়ে যায়, ঠিক নির্বোধ ব্যক্তিরা সমাজের মধ্যেও সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। যদিও বা আমরা নির্বোধ ব্যক্তিকে আমাদের নেতা বানিয়েছি বা আমরা তাকে মানি, কিন্তু সে কতটুকু জানে, কতটুকু বুঝে, এটাও আমাদেরকে দেখা উচিত। আর এই নির্বোধ ব্যক্তিরা দিনের অনেক ক্ষতি করে, দিনের অনেক প্রবলেম দাঁড় করিয়ে দেয় দিনের ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে। কোরআনে পাকের মধ্যে নির্বোধ ব্যক্তি যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও হাদিসে মোবারাকার মধ্যে নির্বোধ ব্যক্তি যারা আছেন তাদের সম্পর্কে ইরশাদ করেছেন। কী ইরশাদ করেছেন, কী এসেছে কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারাকার মধ্যে, আমরা এই নির্বোধ ব্যক্তি থেকে বেঁচে থাকব নাকি তাদের কাছে যাব, তাদের থেকে পরামর্শ নিব, তাদের কাছে আইন বিচার দেব, নির্বোধ ব্যক্তিরাই করবে এই কাজগুলো, মসজিদ মাদ্রাসার কমিটি কারা হবে, পরিচালনা কারা করবে, নির্বোধ ব্যক্তিরা করবে না জ্ঞানীরা করবে, বিস্তারিত আলোচনা আজকের অনুষ্ঠানে আমরা করব, বিষয় নিয়েছি নির্বোধ। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাবারাকাতাল, আমরা ইব্রাহিম বাইগি থেকে হামদে বারি তালা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی মদিন যখন পাব তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন পাব তোমার দিদার তখন স্বপনীতি শোনা মদনী মা দিনে বলে সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জল্লা জালালুহু جلالہو حسبی ربی جی بولبے رحمت برکت شی پابے حسبی ربی جی بولبے رحمت برکت شی پابے او دیشو پورن غابے ہاں او دیشو پورن غابے لا الہ الا
তাবারক তাআলা আমাদের এই জবানকে সবসময় আল্লাহ তাআলার প্রশংসায় এভাবে ব্যস্ত রাখতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি নির্বোধ, আর এই নির্বোধ ব্যক্তি কারা এবং কখন আমরা বুঝতে পারব এই সকল ব্যক্তি সম্পর্কে, এবং এদের সম্পর্কে যে শরীয়তের হুকুম এসেছে বা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদে কারিমা করেছেন, আমরা আজ অনুষ্ঠানে জানব ইনশা আল্লাহ তাবারক তাআলা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ তাআলা, রফিক ভাই থেকে আমরা শুনব আজকের শুরুতেই। যখন আপনার আমার ঘরে কোনো বিবাহের কথাবার্তা চলে, ছেলে হোক বা মেয়ে হোক, আর আপনার ঘরে হয়তো বা 15 বছরের বাচ্চা আছে, ছেলে আছে বা মেয়ে আছে বা এর চেয়েও ছোট আছে, কখনোই কোনো গার্ডিয়ান বা কোনো মা বাবা এই ছোট ছেলে থেকে অর্থাৎ 12 থেকে 13 বছর বা 10 বছরের বাচ্চার কাছ থেকে এই বিয়ে সম্পর্কে কোনো পরামর্শ নেবে না? আমার বাংলাদেশে আমি শুনিনি আজ পর্যন্ত যে ঘরের মধ্যে 10 থেকে 12 বছরের কোনো সন্তান আছে, আর ঘরের মধ্যে বড় কারো বিয়ের ব্যাপারে আলোচনা চলছে আর এই ছোট বাচ্চার থেকে বিয়ে সম্পর্কে পরামর্শ নিচ্ছে। তার কারণ এজন্য নেয় না যে সে এখনও বয়সেই ছোট, বিয়ে সম্পর্কে তার আইডিয়াই নেই, ধারণাই নেই, সে পরামর্শ কী দিবে? এই একটা ধারণা। যেহেতু আমরা তার মধ্যে বিয়ের ধারণা নেই বা সে বিয়ে সম্পর্কে জানবে না কিছু, বুঝবে না কিছু, ওই বয়স এখন পর্যন্ত তার হয়নি, এ কারণে তার থেকে আমরা এই সম্পর্কে ধারণা নেই না। সেখানে বড় বড় সিদ্ধান্ত আমরা, যে সিদ্ধান্তগুলো ওলামা একরাম নেবে, যে সিদ্ধান্তগুলো আলিমে দিন নেবে, সেই সিদ্ধান্ত আমরা কিভাবে একজন সাধারণ মানুষের উপরে ছেড়ে দেই? তার কাছে কি ওই ব্যাপারে কোনো জ্ঞান আছে বা সে ওই ব্যাপারটায় জানে কি? আমি যেই বিষয়ে জানি না ওই বিষয়ে আমি নির্বোধ, ওই বিষয়ে আমি মূর্খ, যেই বিষয়ে আমি জানি না। এখন আমি জানি না কিন্তু তারপরেও জোর আছে, শক্তি আছে, মানুষ চিনে জানে মানে, তাই আমি পরামর্শ দিয়ে দিলাম, ক্ষতিও তো হতে পারে, আমার কথার কারণে ভুল সিদ্ধান্ত তো মানুষ নিতে পারে। প্রত্যেকটা বিষয় আমাদের এভাবে চিন্তা করা উচিত, যে যে বিষয়ে জ্ঞান রাখে তার থেকে ওই বিষয়ে পরামর্শ নেওয়া আমাদের উচিত। রফিক ভাই থেকে শুরু করছি আজকের আলোচনা, শুনি রফিক ভাই থেকে আজকের বিষয় নিয়ে। জি ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিষয়টা এমন এক মর্মস্পর্শী বিষয় যা আমাদের হৃদয়কে নাড়িয়ে তুলবে এবং নিজের অবস্থান সম্পর্কে আমরা সুনিশ্চিত হতে পারব
ইনশাআল্লাহ,
এবং যে নিজের ব্যাপারে আমাদের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা রয়েছে সে সম্পর্কেও আমরা একটা সুস্পষ্ট ধারণা পাব
ইনশাআল্লাহ।
শুরুতেই একটা চমকপ্রদ একটা ঘটনা দিয়ে শুরু করব। একবার এক বাদশাহ, সে তার রাজ্যের মধ্যে এলান করালো যে আমার রাজ্যের সবচেয়ে নির্বোধ বোকা যে রয়েছে তাকে আমি পুরস্কৃত করব। উজিরকে হুকুম করল, উজির সেই অনুযায়ী কী করলো, রাজ্যের যত মানে টপ নির্বোধ বোকা যারা রয়েছে তাদেরকে একত্রিত করলো। তো লোকজন বলতে লাগলো যে ভাই, বাদশাহ সালামতের এই কেমন ফয়সালা, আমরা তো এতদিন শুনেছি যারা টপ ট্যালেন্ট,
জি
মানে যারা শীর্ষ জ্ঞানী তাদের প্রতিযোগিতা হয়, এই শীর্ষ বোকা শীর্ষ নির্বোধ এদের ব্যাপারে বাদশাহ সালামত প্রতিযোগিতা রাখলেন, এদের ব্যাপারে নির্বাচন করছেন, বাদশার পরিকল্পনা কি,
আল্লাহ
কি করতে চাচ্ছে বাদশাহ? তো যেই কথা সেই কাজ, যত শীর্ষ নির্বোধ বোকা রয়েছে তাদেরকে বেছে বেছে দরবারে হাজির করা হলো। তো দরবারে হাজির হয়ে প্রত্যেক বোকা নির্বোধ যারা রয়েছে তারা সবাই নিজের নিজের বোকামি তারা প্রদর্শন করতে লাগলো, অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে প্রকাশ পেল যে তারা কতটা বোকা। স্বভাবতই আপনি একজন বোকা ব্যক্তিকে যদি দেখেন, সে যদি আপনার সামনে আসে, তার অঙ্গভঙ্গি চাল চলন তার কথাবার্তা দ্বারা সহজেই অনুমান করা যাবে যে লোকটা আসলেই বুদ্ধিমান নাকি বোকা। তো দরবারের মধ্যে সবচেয়ে যে নির্বোধ বোকা এক ব্যক্তি সে নির্বাচিত হলো, সিলেক্ট হলো তার কথাবার্তা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। তো বাদশাহ সালামত কী করলেন, তাকে নিজের গলার যে মণিমুক্তা খচিত, হীরা খচিত,
জি
সেই মালা তার গলায় পরিয়ে দিল বাদশাহ, পুরস্কৃত করল তাকে। সেই ব্যক্তি আনন্দ চিত্তে পরম আনন্দে বাসায় ফিরে গেল, খুব খুশি। এর কিছুদিন পর জানা গেল যে সেই বাদশাহ সালামত খুবই অসুস্থ, মুমূর্ষু অবস্থায়। তখন ওই নির্বোধ ব্যক্তি, বোকা ব্যক্তি, সে খবর পেয়ে এলো বাদশাহকে দেখার জন্য। তো যখন এলো তো বাদশাহকে দেখে বলল বাদশাহ সালামত, আপনার শরীরটা এখন কেমন, কেমন আছেন? শুনলাম আপনি খুব মুমূর্ষ অবস্থায় আছেন, খুবই অবস্থা আপনার শোচনীয়, এই জন্য আমি ছুটে এলাম আপনার শারীরিক অবস্থা খুব খারাপ দেখার জন্য, এখন কেমন আছেন? বাদশা বলতে লাগলো যে আমি মুমূর্ষ অবস্থায় রয়েছি, আমার অবস্থা খুব একটা ভালো না, খুব শীঘ্রই আমি অন্যত্র পাড়ি জমাব।
আল্লাহ!
তো সেই নির্বোধ ব্যক্তি বলল, আচ্ছা আপনি অন্য কোনো দেশে যাচ্ছেন? বাদশা বলল যে হ্যাঁ, সে এমন এক দেশ যে দেশ থেকে কেউ ফিরে আসে না, যে দেশ থেকে
কেউ ফিরে আসে,
কেউ আর ফিরে আসে না, ওই দেশে একবার যদি কেউ যায় আর কখনো সে ফিরে আসে না। তো সেই নির্বোধ লোক আবারও বলল, এখানে তো আপনার অনেক সুরম্য প্রাসাদ, জাঁকজমকপূর্ণ অট্টালিকা, এই যে সুরম্য মহল আপনার, এখানে আপনি রয়েছে, আপনার সোনা দানা কোনো কিছুর অভাব নেই, তো যেখানে যে দেশে আপনি যাচ্ছেন সে দেশে কি আপনার কোনো ঘর বাড়ি আপনি তৈরি করেছেন, মহল তৈরি করেছেন? তো বাদশা বলল যে না। বলে, এখানে তো আপনার কত সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত রয়েছে, সেখানে কি কোনো ধন দৌলত টাকা পয়সা আপনি আগে থেকে প্রেরণ করেছেন, নিয়ে যাচ্ছেন সঙ্গে করে? বলল যে তাও না,
তাও না।
সেই নির্বোধ লোক আবার বাদশাকে বলল যে এখানে তো আপনার দাস দাসীর কোনো অভাব নেই, গোলামের কোনো অভাব নেই, সেখানে কি আগে থেকে কোনো গোলাম দাস দাসী প্রেরণ করেছেন? বাদশা বলল যে না, সে এমন এক দেশ সেখানে কোনো দাস দাসী গোলাম থাকে না। তখন সেই নির্বোধ লোকটি বলল যে তাহলে তো বাদশা সালামত, আপনি আমার চেয়েও নির্বোধ, আমার চেয়েও বোকা। তখন এই বলে সে নিজের গলার মালা বাদশার গলায় পরিয়ে দিল, সেই মালা যেই মালা বাদশা তাকে দিয়েছিল নির্বোধ হওয়ার কারণে, যে আপনি তো আমার চেয়েও বোকা, আপনি আমাকে বোকা হিসাবে নির্বাচিত করেছেন, নির্বোধ হিসাবে নির্বাচিত করেছেন, কিন্তু আমি তো দেখছি আপনি আমার চেয়েও বোকা। যে যে মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে, এই পৃথিবী স্থায়ী নয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী ছেড়ে তাকে একদিন অন্য দেশে যেতে হবে, পরকালে পাড়ি জমাতে হবে, আর সেই পরকালে পাড়ি জমানোর জন্য সে কোনো প্রস্তুতিই নেয়নি, কোনো কিছুই সে অগ্রে প্রেরণ করেনি, তো সে তো আমার চেয়েও বোকা,
আমার চেয়েও বোকা।
তখন বাদশা তার কথা শুনে নির্বাক হয়ে গেল, স্পিচলেস হয়ে গেল, কোনো কথা নেই তার মুখে, তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, এই গল্প থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদনী ফুল রয়েছে, শিক্ষণীয় বিষয়াদি রয়েছে, যে আজকে আমরা দুনিয়াতে যারা নিজেকে ইন্টেলেকচুয়াল ভাবি, আজকে আমরা দুনিয়াতে যারা নিজেকে বুদ্ধিমান ভাবি, আজকে আমরা দুনিয়াতে নিজেকে খুব বিবেকবান মনে করি, মানুষকে জ্ঞান দিতে পছন্দ করি, পরামর্শ দিতে পছন্দ করি, যেখানে বসি সেখানেই জ্ঞান 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 আর জ্ঞান, কিন্তু যখন নামাজের সময় হয় বসেই আছে, নামাজ চলে গেল, ছুটে গেল, তরক হয়ে গেল, কোনো খবর নেই, অগাধ সম্পদ রয়েছে কিন্তু দান করার মতো কোনো মন মানসিকতা নেই, দীর্ঘ বছর হায়াত পেয়েছে, নেক আমল করার প্রতি কোনো উৎসাহ নেই, কতটুকু বুদ্ধিমান সে? আরে প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নামাজের সময় হয়ে গেল কিন্তু নামাজ কাজা করছে না, বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নিজের হায়াতকে, এই ক্ষণস্থায়ী হায়াতকে সে গনিমত মনে করে সে আমল করছে। যে কি ভরসা, কালকে যেই নিঃশ্বাস আমি নিয়েছি সেই নিঃশ্বাস আবার ছাড়তে পারবো কি না, আজকে তো ঘুমিয়ে যাচ্ছি, সকালে ঘুম থেকে আমি উঠতে পারবো কি না?
আল্লাহ!
যেখানে এক সেকেন্ডের ভরসা নেই সেখানে শুধু দুনিয়া 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 দুনিয়া, টাকা 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 টাকা, পয়সা পয়সা, হায় পয়সা, বলে না হিন্দিতে যে হায় পয়সা চাহে হো জায়সা, যেমনই হোক, হালাল হোক আর হারাম হোক, আমার শুধু পয়সাই চাই, টাকাই চাই, বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্স চাই। আজকে যার সাইকেল আছে সে মনে করে কালকে আমার একটা হুন্ডা দরকার, এমন একটা হুন্ডা দরকার যেটা সবচেয়ে দামি হবে। যার গাড়ি আছে সে চিন্তা করে আমার একটা প্রিমিয়াম গাড়ি দরকার। যার একটা ঘর আছে সে চিন্তা করে আমার একটা আলিশান একটা বিল্ডিং দরকার। এই যে লোভ লালসা মানুষের বুদ্ধিমত্তাকে ক্ষয় করে দেয়, লয় করে দেয়, হিতাহিত জ্ঞান তার
থাকে না,
থাকে না,
রাইট,
তাকে এমনভাবে নির্বোধ বানিয়ে দেয় লোভ, নফসের তাড়না, গুনাহের যে নফস রয়েছে মানুষকে গুনাহ করায়, সে সেই গুনাহের মধ্যেই সে উপভোগ করতে থাকে তার জীবনটাকে, এনজয় করতে 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 এক সময় কবরে নেমে যায়, মৃত্যুর ঘাটে নেমে যায়, সে
ঘাটে নেমে যায়,
তাকে কবরে শুইয়ে দেয়া হয়। পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও ইউ হু হ্যাভ বিলিভড, ফিয়ার আল্লাহ অ্যান্ড লেট এভরি সোল লুক টু হোয়াট ইট হ্যাজ পুট ফোর্থ ফর টুমরো অ্যান্ড ফিয়ার আল্লাহ, ইনডিড আল্লাহ ইজ অ্যাকোয়েন্টেড উইথ হোয়াট ইজ ডু। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে।
আল্লাহ,
তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত।
সুবহানাল্লাহ।
এই যে আমাদের যে পরিস্থিতি, এই আয়াতে কারিমা শুনলাম, গল্প শুনলাম, এখন আমাদের কি করণীয় রয়েছে? আমাদের করণীয় রয়েছে যে এখন থেকে, জাস্ট রাইট নাও, মেক আওয়ার ডিসিশন, মেক আওয়ার ইন্টেনশন, তওবা করা,
তওবা করা,
কি করতে হবে আমাদের, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, হোয়াট শুড উই ডু, এখনই সিদ্ধান্ত নেয়া। অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু মেক ইউর ডিসিশন। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, অনেক সময় আমরা কাটিয়ে দিয়েছি অবহেলায়, গুনাহের মাঝে, এমনও সময় চলে গেছে আমাদের সারা সারা রাত আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে রয়েছি, ফজরের নামাজের সময় ফজরের নামাজ কাজা, কোনো খবর নেই। এখন এই যে দুনিয়ার আমাদের যে পরিস্থিতি, এতদূর সত্ত্বেও এই আয়াতে কারিমা শুনলাম যে তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের চিন্তা করা উচিত সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে, অর্থাৎ দুনিয়াতে থেকে সে পরকালের জন্য অগ্রে কি পাঠিয়ে দিয়েছে, দান সাদকা আমল যা কিছুই হোক, কোরআন তেলাওয়াত, দর্স বায়ান শোনা এবং প্রেরণ করা, মানুষকে দেয়া,
অর্থাৎ এই যে আমল নাম,
আমলকে
নেকি,
কিছু আমল করে নেয়া,
করে নেওয়া,
এটাই বুদ্ধিমানের কাজ। যে করছে না, এই কোরআনের আয়াতের দৃষ্টি থেকে নিজের পর্যবেক্ষণ যে করে না, যে নিজের পর্যালোচনা করে না, পর্যবেক্ষণ করে না, সেই তো সবচেয়ে বোকা, সেই তো সবচেয়ে নির্বোধ।
নিজের ব্যাপারটাই যে বুঝতে পারে না, নিজের সৌন্দর্যটাই যে বুঝতে পারে না, নিজের ভালোটাই যে বুঝতে পারে না, নিজের কল্যাণটাই যে বুঝতে পারে না, তার চেয়ে বোকা আর নির্বোধ কোন ব্যক্তি? নির্বোধ ব্যক্তি তো সেই যে নিজের ভালোটা বুঝতে পারে না,
নিজের হিসাব নিকাশ করবে, নিজের পর্যবেক্ষণ করবে,
নিজের পর্যবেক্ষণ করবে। যাই হোক, এখন নিজের দুনিয়াটা মানুষ ভালোই চিনে, যত বোকার উপরে বোকা। তারপরে রফিক ভাই যে গল্প শোনালেন আমাদেরকে, এক ঘটনা শোনালেন যে এক বোকা লোক তার কাছে, বাদশার কাছে এসেছিল, নির্বোধ লোক, আর এই নির্বোধ লোক তার আকার ইঙ্গিতে কথাবার্তা চলাফেরায় বাদশাকে বুঝালো সে সবচাইতে বেশি বোকা। কিন্তু সেই বোকা লোকটাও কিন্তু যখন এত সুন্দর হার সে পেয়েছে, গলায় মালা পেয়েছে, খুশি হয়ে গেছে। অর্থাৎ দুনিয়ার ভালোটা বুঝে মানুষ। এখন কিছু মানুষ আছে কথাবার্তায় কাজে কর্মে আপনি বুঝতে পারবেন সে বোকা, আর কিছু মানুষ আপনার দুনিয়াকে ভালো বুঝে আখেরাতকে বুঝে না, এটা আর এক ধরনের বোকা। তো আল্লাহ তাবারক তাআলা এই নির্বোধ ব্যক্তি যারা আছে তাদের থেকেও শিক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমরা আমাদের রাফি ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কিছু কথা শুনি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দুনিয়াতে আমরা প্রায় হাজার কোটি মানুষ বসবাস করছি, আমাদের এক একজনের এক এক চিন্তা ভাবনা, আমরা এক একজন এক একভাবে চলছি, কিন্তু সবার মাঝে এই একটা খেয়াল আছে যে আমাকে সফলতার চূড়ান্ত দুর্গড়ে পৌঁছাতে হবে,
পৌঁছাতে হবে,
মানে আমি এমন কিছু হব যেখানে আমি আমি, মানে আমার কোনো মানে বিলীন থাকবে না, আমার কোনো ক্ষয় থাকবে না,
আমার মতো আর দ্বিতীয় কেউ থাকবে না,
আমার মতো দ্বিতীয় আর কেউ থাকবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এরকম চিন্তা নিয়ে আমরা মানুষ জাতি অগ্রসর হচ্ছি। তো এর মাঝে কিছু স্পেশাল পার্সন আছে যাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, যারা কিনা স্রষ্টা যিনি এক আল্লাহ রয়েছেন তার হুকুম মান্য করেন এবং তিনি যা বলেন সে অনুযায়ী কি চলার চেষ্টা করেন। অন দ্য আদার হ্যান্ড আরও এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কিনা এর কোনো মানে তোয়াক্কা করে না, যেভাবে খুশি সেইভাবেই সে তার জীবনকে অতিবাহিত করে। তো এই ব্যাপারে আল্লাহ আজ্জাবাজাল্লা কোরআনুল করিমের সুরা আনামের আয়াত নম্বর 99 এরশাদ করেন এরকম জারকানজুল ইমানের অনুবাদ, এবং তিনি হন যিনি তোমাদেরকে একই প্রাণ অর্থাৎ একটি সত্তা হতে সৃষ্টি করেছেন এবং তোমরা কোথায় থাকবে কোথায় গচ্ছিত রবে সব কিছু তিনি নির্ধারণ করেন। আর নিশ্চয়ই আমি বিশদভাবে নিদর্শনসমূহ বিবৃত করেছি বুদ্ধিমান সম্পন্ন লোকদের জন্য।
সুবহানাল্লাহ,
আল্লাহ আজওয়াজাল্লাহ আমাদেরকে একটি সত্তা হতে সৃষ্টি করেছেন,
জি,
এর মাঝে আমাদেরকে বিভিন্ন নিদর্শনাবলী দেখিয়েছেন। তো যারা বুদ্ধিমান রয়েছে সেই নিদর্শনাবলী গ্রহণ করবে আর তাদের জীবনে প্রয়োগ করবে, আর এভাবেই মূলত সে কামিয়াব হবে। কিন্তু এর মাঝে কিছু বোকারা এমন রয়েছে যারা মনে করে যে আমি যেভাবে চলছি আমি যা ভাবছি সেটাই মনে হয় রাট। কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান কী রয়েছে যদি আমরা এদিকে ভ্রুক্ষেপ করি, জামিয়া তিরমিজি শরীফে রয়েছে হযরত আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী রসিল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বুদ্ধিমান সেই যে নিজের নফসের হিসাব নিকাশ রাখে।
রাইট।
আজকে আমি আপনি সফল ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি সফল সমাজপতিদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি রিয়ালাইজ করি আমার বিষয়গুলো নিয়ে, কিন্তু আমি যদি বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে হয়তো এই দিকে খেয়াল রাখতে হবে যে কিনা নিজের আপন নফসের হিসাব নিকাশ করে সেই বুদ্ধিমান। অপরদিকে নির্বোধ হচ্ছে সেই যে নিজের নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে আবার আল্লাহ পাকের কাছে আশাও রাখে যে আল্লাহ আজ্জাজাল্লাহ তাকে মাফ করে দিবে। মানে কতটুকু বোকা হলে সম্ভব যে মানে আমি ভুল করে যাচ্ছি আমি বাজেভাবে চলতেছি আবার আশাও রাখছি আল্লাহ আজ্জাজাল্লাহ হয়তো আমাকে একদিন মাফ করে দিবেন। তো এখানে এই হাদিসে কারিমায় দুটি বিষয় অনেক স্পষ্ট। প্রথমত হচ্ছে নির্বোধ ব্যক্তি নিজের নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে প্রবৃত্তি ও কুধারণা তাকে পাপ কর্মের প্রতি অনুপ্রাণিত করলে অতি সহজে সেদিকে অগ্রসর হয়ে যায়, এতে করে সে পাপাচারী রূপে পরিচিতি লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে এই আশা রাখা, নির্বোধ ব্যক্তি এই আশাও রাখে যে আমি হয়তো মাফ পেয়ে যাব, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দেবেন। তো এই ব্যাপারে আমার আপনার ভয় করা উচিত। একটি সুন্দর ঘটনা রয়েছে
যে
ঈসা আলী ইসলামের, তো আল্লাহ আজওয়াজাল্লাহ তার নবী আলি ইসলামদেরকে তো প্রেরণ করেছেনই তার বান্দাদের সংশোধনের জন্য, তার বান্দাদেরকে দিক নির্দেশনাবলী দেওয়ার জন্য। তো ঈসা রুহুল্লাহ আলিহি সালামও সেই কাজই করতে লাগলেন, বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হলেন আর বিভিন্ন জায়গায় সফর করতে লাগলেন। তো এমতো অবস্থায় কোনো এক ব্যক্তি তার কাছে এসে আকুতি মিনিত করতে লাগলেন যে ইয়া সাইয়েদি, ইয়া রুহুল্লাহ আলা নবীনা আলিহি সালাতু আসসালাম, আপনি যদি আপনার সফর সঙ্গীদের অন্তর্ভুক্ত আমাকে করে নিতেন তাহলে আমি হয়তো ধন্য হয়ে যেতাম, কারণ অনেক কিছু শেখার ওনার কী ছিল, চিন্তা ছিল, কিন্তু প্রক্ষান্তরে উনি আবার নির্বোধ ছিল। কেমন নির্বোধ ছিল আমরা হয়তো এই ঘটনা শুনলে অনেকটা আমরা উপলব্ধি করতে পারব। তো তিনি আলা নবী আলিহি সাল্লাতু আসসালাম তাকে অনুমতি দিলেন এবং তাকে নিয়ে চলতে শুরু করলেন। তো চলতে চলতে কোনো এক নদীর কিনারায় গেলেন আর ওইখানে খাবার খাওয়ার অনুভব করলেন, প্রয়োজন বোধ মনে করলেন। তো প্রক্ষান্তরে ঈসা আলিহি সাল্লাতু আসসালামের কাছে তিনটি রুটি ছিল, তো দুটি রুটি দুজনের মাঝে ভাগ করে খেয়ে নিলেন। উনি একজন যিনি সফর সঙ্গী আছেন ওনাকে একটা দিলেন আর নিজে একটা খেলেন, আর তৃতীয় রুটিটি রেখে উনি আলা নবীন আলহি সাল্লাতু আসসালাম নদীতে গেলেন পানি কিছু পানি পান করার জন্য। আসার পরে ওই তৃতীয় রুটিটি উনি আর খুঁজে পাচ্ছেন না। তো পরবর্তী সময়ে ওই ব্যক্তি যাকে সফর সঙ্গী বানানো হয়েছিল, কারণ এছাড়া তো আর কেউ নেই এখানে, তো ওনাকে প্রশ্ন করলেন আপনি কি জানেন ওই তৃতীয় রুটিটি কোথায়, উনি বললেন যে আমি কিছু জানি না। তো ঈসা আলিহি সালাম আল্লাহ তাআলার নবী, ওনার কাছে তো আর কোনো কিছু গোপন নেই। তো উনি বাস চলতে লাগলেন ওনাকে নিয়ে। তো চলতে চলতে একটু পরে বললেন এসো আমরা সামনেই অগ্রসর হই। রাস্তায় একটি হরিণী দেখা গেল যেটার সাথে দুইটি বাচ্চাও ছিল। তিনি আলিহি সালাতু আসসালাম হরিণীর একটি বাচ্চাকে নিজের কাছে ডাকলেন আর ওই হরিণীর বাচ্চাও উনার কাছে আসলেন। তো ওই সময় খাবারের প্রয়োজন ছিল, তো আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম ওই হরিণীর বাচ্চাকে জবাই করলেন। জবাই করার পরে এর সুন্দর গুস্ত বানালেন, ভুনা বানালেন। বানানোর পরে ওনারা দুজন আবার পূর্বে নেই তা বক্ষণ করলেন। বক্ষণ করার পর ওই ব্যক্তির সামনে ওই হরিণ জবাই করা হয়েছিল, ওই হরিণের হাড্ডিগুলো একসাথে রাখা হলো আর বলা হলো উম বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। আর ওই হরিণীর বাচ্চা উঠে তার মায়ের কাছে ফিরে গেল। এই নিদর্শনাবলী যখন ঘটে গেল তখন এই নিদর্শনাবলীকে পরীক্ষণ করে ওই ব্যক্তিকে বলতে লাগলো তার সাথে সফর সঙ্গে যিনি আছে, যে হে লোক ওই তৃতীয় রুটিটি কোথায়। ওই লোক আবারও বলতে লাগলো যে আমি তো জানি না। এইভাবে সফর করতে লাগলো করতে লাগলো করতে লাগলো। তো কিছুক্ষণ পরে এক সাগর পাড়ি দেওয়ার মতো অবস্থা তৈরি হলো। তখন ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নিয়ে ওই সাগর হাঁটতে হাঁটতে পাড়ি দিয়ে দিল,
পার হয়ে গেল,
পার হয়ে গেল। এত এত মৌজেজা দেখার পরেও না ওই ব্যক্তি, ওই নির্বোধ ব্যক্তির টনক নড়েনি যে ঘটনাটা কি। তারপর উনি আবার পূর্বে নিয়ে বলতে লাগলেন যে আমার তৃতীয় রুটিটি কোথায়। তারপর উনি বলতে লাগলেন যে আমি কিছুই জানিনি। পরক্ষণ পরে উনি এক মরুভূমি দিয়ে যাচ্ছিলেন ঈসা আলাইহিস সালাম। তো মরুভূমি থেকে কিছু বালি উনি একত্র করলেন। একত্র করার পরে আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে এই বালিগুলো যেন স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালামের হুকুম মোতাবেক ওই বালি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে আমরা এটাকে তিন ভাগ করব, এই স্বর্ণগুলোকে তিন ভাগ করব, এক ভাগ তোমার আর এক ভাগ আমার, আর এক ভাগ তার যে কিনা আমার ওই তৃতীয় রুটিটি নিয়েছিল। ওই বোকা ব্যক্তি, মূর্খ ব্যক্তি প্রক্ষান্তরে তৎক্ষণাৎ বলে দিল, হ্যাঁ হ্যাঁ আমি তো ওই তৃতীয় রুটিটি নিয়েছিলাম। তো এইভাবে সে জানান দিয়ে দিল সেই ছিল বোকা। পরবর্তী সময়ে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম বললেন এই তিনও ভাগই তোমার, এই পুরো স্বর্ণই তোমার, তুমি এটা নিয়ে থাকো, আমি বেশ সামনের দিকে অগ্রসর হই।
আল্লাহ আল্লাহ।
তো উনি ওনার কাছে চলে গেলেন। পরবর্তী সময়ে তো এই ব্যক্তি এতগুলো ধন দৌলত স্বর্ণ হ্যাঁ পেয়ে তো বাস দিশেহারা, কি করবে কি না। তো উনি চাদর দিয়ে মুড়িয়ে এটার হেফাজত করার একটা চেষ্টা করলেন। তো কোথাও যাচ্ছিলেন, তাহলে দুই ব্যক্তির সামনে ওনার সাথে দেখা, আর ওনার ওই ধন সম্পদ দেখে ওই দুই ব্যক্তি
লোভ সামলাতে
পারলো না, আর পরিকল্পনা করলো যে তাকে হত্যা করবে। আর উনিও নিজে যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য কেনা চাই জীবন বাঁচাতে, বাস একটা পরামর্শ করে নিল, ডিল করে নিল যে এখানে যেহেতু স্বর্ণ অনেকগুলো আছে, তোমরা তিনজন আছে, তিনজন তিনটা ভাগ করে নেই, তো সমস্যা কি, আমার যদি প্রাণটা এর মাঝে বেঁচে যায় বা তোমরা যদি আমাকে ছেড়ে দাও তো আমরা এটা এটা করে নিব। ঠিক তাই হলো। পরবর্তী সময়ে দুজনের একজনকে পাঠানো হলো কিছু স্বর্ণ দিয়ে খাবারের জন্য। আসলে একটা জিনিস এখানে মানে লক্ষণীয় যে খাবার, খাবারটাই কিন্তু মূলত এখানে একটা ঝামেলার মূল অংশ আর কি।
শুরুই হয়েছে এটা দিয়ে,
এটা দিয়ে। তো ওই ব্যক্তি চলে গেল কিছু খাবার আনার জন্য। তো খাবার আনতে যিনি গিয়েছিলেন তিনি ভাবতে লাগলেন যে এতগুলো স্বর্ণ যদি আমি একা পেয়ে যাই আমি তো বাস ধন দৌলতের অধিকারী হয়ে যাব। তো আমি যদি এই খাবারে বিষ মিশিয়ে দিই তাহলে হয়তো ওই বাকি দুজন মারা যাবে বিষ খেয়ে, আর আমি ব্যাস ওগুলো একাই
একাই
ভোগ করে নিব। এইদিকে দুইজন ব্যক্তি ভাবতে লাগলো যে ও খাবার নিয়ে আসবে আর সাথে সাথে আমরা দুইজন তার উপর ঝাঁপিয়ে পড়বো আর তাকে হত্যা করব। আমরা দুজন এটা ভাগ করে নিব, এক ভাগ বেশি পেয়ে যাবে। ঠিক তাই হলো। ওই ব্যক্তি খাবার নিয়ে আসলো আর সাথে সাথে ওই দুই ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে হত্যা করলো। আর ওই বিষ খাবারে ছিল, তারা তা জানে না, তারা ওই খাওয়ার কাজ শুরু করলো আর বিষও তার কাজ শুরু করলো, প্রকান্তরে দুজনেই মরে গেল। তো বাকি রইল কি, ওই স্বর্ণ। তো এই স্বর্ণ বাস এই অবস্থাতেই পড়ে রইল। তো কয়েকদিন পর গত হওয়ার পর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আরও কিছু সাথী নিয়ে, কাফেলা নিয়ে এই দিক দিয়ে আসতেছিলেন। পরবর্তী সময় ওই কাফেলার লোকদেরকে এই নিদর্শনাবলী দেখালেন, বুঝালেন, এই হাড্ডিগুটি মানে যারা এখানে মারা গিয়েছিল তাদের হাড়গুড় পড়েছিল, স্বর্ণও পড়ে আছে, ওগুলো দেখে সতর্ক করলো যে এরা হচ্ছে দুনিয়াবী, এরা হচ্ছে নির্বোধ, তোমরা এদের মতো হইও না।
আল্লাহ আল্লাহ।
ঈসা আলাইহিস সালামের মেসেজ, এরা হচ্ছে নির্বোধ, তোমরা এদের মতো হইও না। তো আজকে আমি হয়তো মাআযাল্লাহ নিজের অজান্তে এই একটা চক্রের উপরে ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ আমি হয়তো ভাবছি যে ওভারটাইম করলে বেশি স্যালারি পাবো, কিন্তু আমি এটা ভাবছি না যে আমি যদি আল্লাহ আজ্জাজলার গোলামি করি এখানে আমি বরকত পাবো, রহমত পাবো, আর এটাই হয়তো যথেষ্ট। আমার ফ্যামিলিকে আমাকে পরিচালনা করে।
নির্বোধ ব্যক্তির কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বা নির্বোধ ব্যক্তি কারা কেমন হবে, একটা উদাহরণ এভাবে দেওয়া হয়েছে, যে সকল লোক নিজের সাথে অন্য ব্যক্তির তুলনা করে, যেমন হয় না যে আমার রাফি ভাই আর আমি, আমার মধ্যে আমাদের দুইজনের মধ্যে উত্তম কে, ভালো কে, অর্থ কার বেশি, নেকি কার বেশি, তো বলা হয়েছে বোকা লোকগুলো নিজের সাথে অপর ব্যক্তির তুলনা করে বসে। সে জানে না যে আমি হয়তো বা তার তুলনায় আল্লাহ তাআলার দরবারে কিছুই না। যারা তুলনা করে তারা নিজেকে নিয়ে ভাবে না যে আমি আল্লাহ তাআলার দরবারে কতটুকু পছন্দনীয়, আর আমি যার কথা বলছি, যার সাথে তুলনা করছি, সে কতটুকু পছন্দনীয়। এই বোকা লোকেরা এটা জানে না। হয়তোবা আপনি আমি আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে, আমরা নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করতে চাই বা করি। আমরা এটা জানি না যে যার কথা বলছি সে আমার চেয়ে ইবাদত কম করে, রিয়াজত কম করে, অর্থ কম, আখলাক চরিত্র আমার চেয়ে খারাপ, হয়তোবা আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তি আমার চেয়ে উত্তম বা প্রিয় ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে।
কিন্তু প্রকাশ করি যে আমি হয়তো তার চেয়ে ভালো,
আমি মনে মনে ভাবতে পারি বা বুঝতে পারি যে আমি উত্তম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যে কে উত্তম সেটা বলা যায় না। আমরা নাতে রাসূলুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপর দর্শক আপনাদের কলের দিকে আসবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, কল শুনবো। জি ইব্রাহিম ভাই, নাত শুনিয়ে দিন।
করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা, করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সে তো মদিনা, কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, করে লাগিয়া কন্দরে মনে, করে লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা, কবরে হাসুর পুলসিরতে কোনো আপন পাবে না, কবরে হাসুর পুলসিরতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা, কবরে হাসুর পুলসিরতে কোনো আপন পাবে না, কবরে হাসুর পুলসিরতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন গবে নূরে মদিনা, নূরে মদিনা, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা, কর লাগিয়া বন্ধু, কর লাগিয়া লাগিয়া অন্দরে মনে করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজনে হবে আপনাশি তোমদিনা, যেজনে হবে আপনাশি তোমদিনা, নিজের জন্য দয়াল নবী কিটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী কিটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, নিজের জন্য দয়াল নবী কিটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী কিটু কাঁদেন
বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনাশি তোমদিনা, এই দুনিয়ার আপন জনাজ কি আছে কালকে না, এই দুনিয়ার আপন জনা আজ কি আছে কালকে না, দয়াল নবী মায়াল
দর্শক শ্রোতা, আমরা আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনছি, নাতে রসুলে মকবুলও শোনালাম, আপনাদেরকে কিছু কল আছে, কলের দিকে যাব ইনশাআল্লাহ তাবারক তাআলা। নির্বোধ ব্যক্তি যারা, তারা ইলমে দিন থেকে দূরে, নির্বোধ ব্যক্তি যারা, তারা পরিবারের কল্যাণ কখনো আনতে পারে না, নির্বোধ ব্যক্তি যারা, তারা কখনো সমাজের মঙ্গলময় কাজগুলো করতে পারে না, আবার নির্বোধ ব্যক্তি যারা, তারা কখনো সুশাসন যা বলি বা সুবিচার যেটা বলি এটাও কখনো তারা করতে পারবে না। তার কারণ নির্বোধ ব্যক্তি তো সেই যার কাছে ওই বিষয়গুলো নিয়ে বা যে বিষয় বলি না কেন, বুদ্ধি জ্ঞান কম, মূর্খ যেটাকে বলি আমরা সহজ ভাষায়, ওই ব্যক্তি কিভাবে সমাজের কল্যাণ আনতে পারে, ওই ব্যক্তি কিভাবে নিজের পরিবার পরিজনের জন্য মঙ্গলময় কাজগুলো করতে পারে, ভালো কাজগুলো করতে পারে, সম্ভব নয়। এজন্য নির্বোধ ব্যক্তি আর এদের যে তুলনা করা হয়েছে খালি ঘরের সাথে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে ইলমে দিন নেই, যার মধ্যে জ্ঞান নেই, ওই ব্যক্তি একটি খালি ঘরের মতো, যে ঘরে কেউ বসবাস করে না, খালি একটি ঘর পড়ে আছে, ওই ব্যক্তির সাথে এমন উদাহরণ দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নির্বোধ ব্যক্তি যারা, বোকা যারা, জ্ঞানহীন মানুষ যারা, তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে আপনার জঙ্গলের যে এরিয়া আছে ওই এরিয়ার সাথে। বলা হয়েছে এই জঙ্গলে অনেক সময় মানুষ তো যায়ই না, পশু পাখিরাও তেমন যায় না, খাবারের কিছু পায় না, তাই তো ওই নির্বোধ ব্যক্তিকে জঙ্গলের সাথে তুলনা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তো এক এক সময় এক একটা দিকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ করতে লাগলেন এভাবে, এক সাহাবিকে দোয়া দিলেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্বোধ শাসক থেকে হেফাজত করুক। ওই সাহাবি তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এই দোয়া, নির্বোধ শাসক থেকে আমার জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করুক, কেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম কিছু বার্তা ওই সাহাবিকে শোনালেন। দুনিয়াতে এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ মূর্খ মানুষকে দায়িত্ব দিবে, নির্বোধ ব্যক্তিদেরকে সে যা জানে না ওই কাজেরও দায়িত্ব তাকে দেওয়া হবে। আজকাল দেখেন ওই দিন হয়তো চলে আসছে, মসজিদের মাস্তা মাসাইল সম্পর্কে যাদের জানা নেই, মসজিদের পাক পবিত্রতার সম্পর্কে যাদের জানা নেই, মসজিদকে কীভাবে সুবাসিত রাখতে হবে এ সম্পর্কে যাদের জানা নেই, মসজিদের আদব সম্মান কী রয়েছে এটা সম্পর্কে যাদের জানা নেই, মসজিদের যে হুকুম আহকামগুলো রয়েছে কোনটা আইনি মসজিদ কোনটা ফিনাই মসজিদ, কতটুকু ইতেকাফ হবে কতটুকু হবে না, কোন মসজিদে জুমা হবে কোন মসজিদে হবে না, এক বিস্তারিত আলোচনা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, এই জ্ঞানটুকু যাদের কাছেও নেই তারাও কিন্তু আজকাল মসজিদ চালাচ্ছে, তাদের হাতেও মসজিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আজ থেকে 1500 বছর পূর্বে যে অগ্রিম বার্তা ছিল যে মানুষ এমন একটা জমানা আসবে নির্বোধ ব্যক্তিদের কাছে ওই সকল দায়িত্ব দিবে যাদের কাছে জ্ঞান নেই, তো হয়তোবা সেই দিনগুলো চলে আসছে আমাদের মাঝে, আল্লাহ তাআলা হেফাজত দান করুক। তো নির্বোধ ব্যক্তি যারা আছে তাদের পরিণামও কিন্তু খারাপ বলা হয়েছে হাদিসে মোবারাকার মধ্যে, আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক। কিছু কল নেই দর্শকের, এরপরে মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আবার আমরা এই বিষয়ে কিছু কথা শুনব ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি কল শুনিয়ে দিন।
কেশরগঞ্জ থেকে বলছি আদিল হাসান। মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে মাদানী চ্যানেল, আমি প্রতিদিনই দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক, মোবাইল লিগে দাওয়াত ইসলামী বানিয়ে দিক, আলিমে দিন হিসাবে কবুল করে নিক, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ হতে পারবেন অবশ্যই। পরবর্তী কল দেন।
মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে চাইছি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, শোনাবে, আপনি সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমার নাম রুকুল ইসলাম, আমি রাজশাহী থেকে মাদানী অনুষ্ঠান দেখতেছি। আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার, আমি একটু সুযোগ পেলেই আমি আপনাদের এই অনুষ্ঠানটা দেখি। আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো খুব সুন্দর লাগে আমাদের, অনেক নতুন নতুন তথ্য আমরা এখান থেকে জানতে পারি, অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ এখান থেকে আমরা পেয়ে থাকি। ওলা আপনাদের হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন।
দোয়া করি, আল্লাহ তালা আপনাকেও হেফাজতে রাখুক, আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক, আশা রাখি এভাবেই সবসময় সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ। দেখেন মাদানী চ্যানেলে যারা বয়ান করে, যারা আসে, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখেন, এদের কারোর সাথেই আপনাদের আমাদের কারোই শত্রুতা নেই। তো যখন কারোর সাথে শত্রুতাই নেই তখন সুপরামর্শ দিতে অসুবিধা কী, তখন ভালো কথাগুলো শোনাতে অসুবিধা কী, তখন নেকির দাওয়াত দিতে অসুবিধা কী, আর শত্রুতা থাকলেই কি, আল্লাহ তাআলার দিনের কথাগুলো তো পৌঁছাতেই হবে। আর এটাই তো কোরআন হাদিস বলে যে তুমি যা জানো তাই মানুষকে জানিয়ে দাও, তাই মানুষকে শিখাও, তাই মানুষকে শুনিয়ে দাও, যাতে মানুষও এটার উপরে আমল করতে পারে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি,
বলা হয়ে থাকে যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো।
হ্যাঁ রাইট,
অর্থাৎ শিক্ষিত শত্রু এই জন্যই ভালো, একজন জ্ঞানী যদি শত্রু হয় তবু তিনি ভালো, এই জন্যে যে তিনি ওই ব্যক্তি যে যার সাথে তার শত্রুতা রয়েছে সেই ব্যক্তি অন্তত এমন ক্ষতি তার হবে না যেটা মূর্খ ব্যক্তি তার যে ক্ষতি সাধন করবে। জ্ঞানী ব্যক্তি আপনার জ্ঞানী ব্যক্তির সাথে চলাচল করলে তার সাথে যদি কোনো সময় মনোমালিন্য হয়,
জি,
তো তার যে জ্ঞানী যে জ্ঞান গর্ভ যে কথাগুলো রয়েছে সেটা তার জন্য কল্যাণ সাধন হবে,
কল্যাণ সাধন,
এই জন্যই বলা হয়েছে। তো কাজেই মাদানী চ্যানেলকে ভালোবাসবে না কেন মানুষ, মাদানী চ্যানেলের দ্বারা মানুষের আত্মশুদ্ধি হচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ নিজেকে চিনতে পারছে বুঝতে পারছে, মাদানী চ্যানেলের মাধ্যমে না জানি কত মানে পরিবার ভাঙতে ভাঙতে গড়ে গেছে, ভাঙতে ভাঙতে জুড়ে গেছে, কত সম্পর্ক ভাঙতে ভাঙতে জুড়ে গেছে, বউ শাশুড়ির সম্পর্ক হোক, ননদ ভাবির সম্পর্ক হোক, বাবা ছেলের সম্পর্ক হোক, মা মেয়ের সম্পর্ক হোক, কত মানুষ নিজের ইসলাহ খুঁজে পেয়েছে এই মাদানী
চ্যানেল। আল্লাহ তাআলা কবুল করে নিক, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সবসময়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি, আমি একটি নাচের আসলে শুনতে চাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা,
আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ইব্রাহিম ভাই নোট করছেন, শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
নওগাঁ থেকে রফিকুল ইসলাম, আমি মাদানী চ্যানেল পছন্দ করি, আমার খুব ভালো লাগে এই চ্যানেল, খুব ভালো চ্যানেল, আমি দোয়া করি আল্লাহ কাছে সবসময় আমাদের গোটা পৃথিবীতে এই চ্যানেল যদি চালু থাকে আমি সবসময় আমার আত্মীয় স্বজনকে ফোন দেন, বলি যে কেননা দেখো আমার মেয়ের বলি আমি কেননার জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আপনার এই নেকির দাওয়াতকেও কবুল করে নিক। পরবর্তী কল দেন।
আমি জামাই থেকে দেখি আমি একটা নাচ শুনতে যাই, আমার মনে এই বাসনা।
মাশাআল্লাহ, আমারই মনের এই বাসনা, আল্লাহ তাআলা কবুল করে নিক। শোনাবো আপনাকেও নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথেই থাকতে হবে। আমরা আলোচনা শুনছিলাম নির্বোধ ব্যক্তিকে নিয়ে, আর রফিক ভাই আরও কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন।
বুদ্ধিমান ব্যক্তি তারাই, যেমনটি রাফি আহমেদ ভাই বলেছেন, যে নফসের মহাসাফা করা। হযরত আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের মহাসাফা তথা হিসাব নিকাশ নেয় এবং পরকালের জন্য কাজ করে, আর নির্বোধ ওই ব্যক্তি যে নিজের নফসের অনুসরণ করে, আবার আল্লাহ পাকের কাছে আশা আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশাও রাখে। আমি গুনাহও করছি, গুনাহ থেকে আমি বিরত থাকতে পারছি না, আর আমি জান্নাতে যাওয়ার আশাও করছি, যা আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা দয়ালু, ঠিক আছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা ঠিক আছে, কিন্তু গুনাহ থেকেও তো তুমি বাঁচো, গুনাহ থেকেও তো বাঁচতে হবে। তো এই যে নির্বুদ্ধিতা, এটা এমন একটা, মানে কি বলবো, জ্ঞান পাপ যা মানুষকে সম্পূর্ণ আচ্ছন্ন করে রাখে মোহের মাঝে, এই নির্বুদ্ধিতা। এখন যারা আমরা সমাজে রয়েছি, যারা স্বশিক্ষিত, যারা সমাজে জ্ঞান তো অর্জন করেছি, কিন্তু কল্যাণের কাজ, মঙ্গলের কাজ থেকে, নেকির দাওয়াত থেকে আমরা দূরে সরে আছি, কেউ যদি তাদেরকে নেকির দাওয়াতও দেয় তো তাদের কাছে খারাপ লাগে,
খারাপ লাগে।
হ্যাঁ, যে তুমি আমাকে কেন নেকির দাওয়াত দিচ্ছ, তুমি তোমার নিজেকে আগে সংশোধন করো, নিজেকে আগে সংশোধন করো। তো এই যে জ্ঞানী গুণী যারা আমরা, তথাকথিত নিজেকে জ্ঞানী হিসাবে সবসময় প্রকাশ করতে, যারা আমরা সবসময় একটা অপপ্রয়াস চালাই, একটা চেষ্টা করি যে আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে,
আল্লাহকে ভয়
করে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে নেয়, বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরকালে পাড়ি জমানোর আগে তার সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সে গ্রহণ করে নেয়,
গ্রহণ করে নেয়।
কেননা এই দুনিয়া চিরকাল থাকবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আর এই দুনিয়াকে কেন্দ্র করে আমাদের জাগতিক যত কাজ আছে, আমরা এর মধ্যেই কিন্তু আচ্ছন্ন হয়ে আছি, পরকালকে ভুলে গেছি। মূর্খ ব্যক্তিকে তার কাছ থেকে না পরামর্শ নেওয়া যাবে, না তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। কেননা বন্ধু হিসাবে যদি কোনো মূর্খ ব্যক্তিকে কেউ গ্রহণ করে, নির্বোধ ব্যক্তিকে গ্রহণ করে, তো তার দ্বারা তার ক্ষতি সাধিত হবে। যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নির্বোধের সাথে তোমরা বন্ধুত্ব করা থেকে বিরত থাকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি সাধিত হবে। সে যদি চায় যে আমি আপনার উপকার করব, তার দ্বারা ক্ষতি সাধিত হবে। উদাহরণস্বরূপ একটি ঘটনা মনে পড়ে গেল, যে একবার এক ব্যক্তির নাকের মধ্যে মাছি বসেছিল। তো সেই ব্যক্তি কী করলো, বারবার সেই মাছি কথা বলছে, সে মাছির দ্বারা বিরক্ত হচ্ছে। তো তার যে পাশে আসীন ছিল এক মূর্খ ব্যক্তি, যার সাথে তার মোটামুটি একটা সখ্যতা ছিল, সেই ব্যক্তি কী করলো, একটা ওই পাখা নিয়ে তার নাকের মধ্যে মাছিটাকে মারতে গেল। মারতে গিয়ে তার নাকটাকেই সে ক্ষতিগ্রস্ত করে দিল। মাছি তো মরলই না, মাছি উড়ে চলে গেল, পক্ষান্তরে তার কী হলো, নাকে
আঘাত লাগলো,
ক্ষত হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। তো আসলে যারা নির্বোধ ব্যক্তি, যারা মূর্খ ব্যক্তি, এরা সমাজে কখনো কারো কল্যাণ সাধন করতে পারে না। যদিও কারো কল্যাণ সাধন হয়ে যায়, সেটা কাকতালীয় ভাবে, কারণ সে ভালো করতে গিয়ে মন্দ করে
ফেলে।
এই জন্য আমাদেরকে ইলমে দীন অর্জন করতে হবে। যারা আলিম রয়েছে, যারা মুফতি রয়েছেন, যারা মহাক্কিক রয়েছেন, তাদের সংস্পর্শ, তাদের সান্নিধ্য অর্জন করতে হবে।
রাইট।
আর সর্বোপরি মূর্খ ব্যক্তি, নির্বোধ ব্যক্তি যারা রয়েছে, এরা এক তো হচ্ছে নিজেকেও সুরক্ষা করতে পারে না, তারা দ্বিতীয়ত হচ্ছে তাদের পরিবারকেও সুরক্ষা করতে পারে না তাদের দ্বারা কখনো। আপনি যেমন বারবার একটা কথা বলছেন যে মসজিদ মাদ্রাসা বিশেষ করে যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোও তাদের দ্বারা সুরক্ষিত নয়, তাদের মাধ্যমে সুরক্ষিত নয়। কারণ আপনি দেখবেন যে মসজিদের মধ্যে বিশেষত কমিটির মধ্যে যারা এমন এমন লোক থাকে যে তারা আপনার ইমাম মুয়াজ্জিন কিংবা খতিবকে তারা নিজের আঙুলের ইশারায় তারা চালাতে চায়, ছড়ি ঘুরায় তাদের উপরে, কিন্তু দেখা গেছে যে না তাদের কাছে সুন্নতে মুস্তাফা রয়েছে, না মুখে এক মুষ্টি দাড়ি রয়েছে, না মাথায় করে ইমামা রয়েছে, না তাদের কাছে ইলম রয়েছে। দেখা যাচ্ছে যে তারা গুনাহে গর্হিত কাজ, সুদের লেনদেন বিভিন্ন ধরনের এমনও দেখা যাবে যে সেগুলো থেকেও তারা মুক্ত নয়। তো যে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারছে না এমন মানুষকে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই মসজিদের এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে, গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের মধ্যে তাকে সম্মানিত আসনে অধিষ্ঠিত করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের চরম, এই সমাজের মধ্যে চরম একটা ব্যর্থতা।
আমি যদি এখানে অ্যাড করতে চাই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান কি ফরমান রয়েছে, কুরআনুল কারীম ফুরকানুল হামিদে রয়েছে, সূরা আরাফের 199 নম্বর আয়াতে, হে মাহবুব, ক্ষমাপরণতা অবলম্বন করুন, সৎকর্মী নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে, নির্বোধদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। তো যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে মূর্খদের থেকে আমাদের কতটুকু দূরে থাকা উচিত, নির্বোধদের থেকে কতটুকু দূরে থাকা উচিত, সেফ জোন কতটা অবলম্বন করা উচিত, সেই জায়গায় আমি আপনি এত এত গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে দাঁড় করাচ্ছি বা তাদের পরামর্শ নিচ্ছি যেখানে মানে অহরহ বিপদ ঘটছে।
রাইট,
বনি ইসরায়েলের অনেক ঘটনা এমন এসেছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন জাকির ভাই যে আমরা কারোর সাথে তুলনা করি বা সে যেটা সেটার সাথে আমিও নিজেকে দাঁড় করানোর চেষ্টা করি, নিজের পজিশনকে বা ওরকম হওয়ার চেষ্টা করি বা মনে করি যে না আমি হয়তো আছি। আর নির্বোধ ব্যক্তিরা এমন হয়ে থাকে, না নিজের সমাজ না নিজের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। তো এক্ষেত্রে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় আমাদেরকে বনি ইসরায়েলের ঘটনা শোনাতেন যেন আমরা অনেক বেশি নির্দেশনাবলী উপলব্ধি করতে পারি। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি ঘটনা ইরশাদ করেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসত, তাদের উভয়ের সাথে তাদের অন্ধ ও বৃদ্ধ মা থাকতো, অর্থাৎ ওই স্বামীর সাথেও তার মা থাকতো অন্ধ আর বৃদ্ধ, আবার ওই স্ত্রীর মাও তাদের সাথে থাকতো। তো ওই স্বামীর মা খুব পরহেজগার ছিলেন, খুব নেককার ছিলেন, খুব ভদ্র ছিলেন, পক্ষান্তরে তার যে স্ত্রীর মা রয়েছেন অর্থাৎ শাশুড়ি রয়েছেন সে একটু পাপি ছিল, গুনাহগার ছিল, একটু অন্য টাইপের ছিল, আর সে বরাবরই তার কন্যাকে বিভিন্ন ধরনের কান পড়া দিতে থাকে, নির্বোধ ব্যক্তিদের মতো করে বিভিন্ন ধরনের কুপরামর্শ দিতে থাকে যে এইভাবে হয় না বা তোমার শাশুড়ি বৃদ্ধা হয়ে গেছে, তাকে কিভাবে দূর করা যায়, কিভাবে তুমি তোমার স্বামীকে নিয়ে আর আমাকে নিয়ে শুধু এই সংসারে থাকতে পারো, এই একটা পরিকল্পনা কুপরিকল্পনা আর কি করতে থাকে। তো দিনের পর দিন এভাবেই কাটতে থাকে। তো একের পর এক স্ত্রীর পক্ষ থেকে যখন ওই স্বামী তার মায়ের প্রতি অবহেলা লক্ষ্য করে তখন ওই স্বামী খুব বেশি অবাক হয়ে যায়। একদিন এই কথা শুনলো যে ওই স্ত্রী তাকে বলতে বাধ্য হলো যে তুমি যদি তোমার মাকে আমাদের এখান থেকে বের না করো,
জি,
যদি আলাদা না করো তো আমি তোমার কাছেই থাকবো না। তো ওই স্ত্রী প্রেমিক পুরুষ স্বামী তার স্ত্রীকে খুশি করতে গিয়ে বাস নির্বোধ বোকার মতো মূর্খের মতো কাজ করে বসলো, তার ওই মাকে যে মা তাকে লালন করেছে, যে মা তাকে বড় করিয়েছে, যেই মায়ের কারণে হয়তো সে আজকে স্ত্রী পেয়েছে, সেই মাকে বুকার মতো করে এক জঙ্গলে নিয়ে রেখে দিয়ে
ঘর থেকে বের করে দিল,
ঘর থেকে বের করে
দিল আল্লাহ তাআলার পানা,
আল্লাহ তাআলা, আল্লাহু আকবার। তুই মা একে তো অন্ধ আবার বৃদ্ধা, তার তেমন কোনো পুঁজি নেই, সম্বল নেই, কিন্তু একটা পুঁজি ছিল, পরহেজগারিনী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, বাস খুব বেশি পজিটিভ মাইন্ডের ছিলেন, খুব ভালো চিন্তা করতেন। তো যখন রাত ঘনিয়ে আসলো ওই জঙ্গলে চারপাশ অন্ধকার, চারপাশের এক ভয়ানক পরিস্থিতি, এদিকে আবার ওই বনের হিংস্র পশু পাখি জন্তু জানোয়ার তারা তার দিকে মানে আক্রমণাত্মক ভাব নিয়ে চলে আসলো, আর বিভিন্ন ধরনের শব্দ পশুদের একরকমের একটা শব্দ হয় কিন্তু এই শব্দ করতে লাগলো। তো ওই তখন প্রখান্তরে এক ফেরেস্তা চলে আসলেন, ফেরেস্তা সে জিজ্ঞেস করলেন যে হে বৃদ্ধা তোমার আশেপাশে এগুলা কিসের শব্দ শুনছি? তো ওই মা ওই বৃদ্ধা বলতে লাগলো যে আমি তো খুব ভালো আওয়াজই শুনতে পাচ্ছি, আমি গরু মহিষ বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, যারা কল্যাণই করে ভালোই করে। তো ওই ফেরেস্তা বলতে লাগলো যে আল্লাহ তোমার সাথেও ভালো করুক, তুমি যেহেতু ভালো ধারণা করেছো আল্লাহ তোমার সাথে ভালো কিছু করুক। পরবর্তী সময় ফেরেস্তা চলে যায় আর ওই রাতও খুব সুন্দরভাবে ওই মহিলার কেটে যায়। ওই স্ত্রী তার ভিতর তো একটা ভয় কাজ করছে, বা এটাও সিওরিটি হতে চাচ্ছে যে তার মা কি শেষ হয়েছে কিনা কনফার্ম হয়ে নেই। এই জন্য তার স্বামীকে বলতে লাগলো যে তুমি না রাইখা আসছিলাম, আরে একটু দেখে আসো কী অবস্থা। তো ওই স্বামী যায়, গিয়ে দেখে মা এক উপত্যকায় বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে, হ্যাঁ গরু ছাগল নিয়ে, মহিষ নিয়ে এক আরামদায়ক পরিবেশে অবস্থান করছে। এই অবস্থা দেখে তো ওই মানে স্বামী, ওই ছেলে খুব অবাক হয়ে যায় যে কীভাবে সম্ভব এটা। তখন মার সাথে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, মা বিস্তারিত ঘটনা বলে, তখন ওই ছেলে খুশি হয়ে ওই আশেপাশের যে সম্পদ ছিল, পশু পাখি ছিল, গরু ছাগল ছিল, অনেক অর্থেরই তো সম্পদ না, তো এই ভেবে ওই সন্তান মনে করলো যে আমি যদি মাকে নিয়ে যাই হয়তো এই সম্পদগুলোও আমি পেয়ে যাবো। তো মূর্খ আবারও মূর্খতার পরিচয় দিল, সম্পদের লোভে ওই মাকে আবার ঘরে নিয়ে আসে। তো এখানে একটা টুইস্ট আছে, ওই স্ত্রী যখন এই সম্পদ আর তার ওই মাকে ফিরে পায় তখন তো অবাক হয়ে যায়, কীভাবে সম্ভব আপনার, আমরা মানে এত সম্পদ পেয়ে গেলাম আপনার মায়ের ওসিলায়, আপনার মাকে ওই জায়গায় রাখার কারণে, তাহলে আপনি এক কাজ করুন না, আপনি আমার এই এই অনুরোধটা রাখেন, শেষমেশ আপনি আমার মাকে ওইখানে রেখে আসেন, আপনি যদি এটা না করেন বাস আমি এখানে থাকবোই না, মানে এরকম একটা জিদ করলো, বায়না ধরলো। তখন ওই স্বামী তার ওই শাশুড়িকেও পূর্বের নিয়ে তার মায়ের মতো করে ওই জঙ্গলে রেখে আসে। ওই আগের মতোই অবস্থা, জন্তু জানোয়ার চলে আসলো, ওই মহিলাকে ঘাস
এখন তার ইবাদত গুজারি পায়নি
পায়নি,
এখন তো পেয়েছে নাফরমান বান্দা,
নাফরমান বান্দি কি আর, যার ভিতরে পজিটিভিটি ছিল না, সুধারণা ছিল না। তো ওই ফেরেশতা
লোভ লালসা কাজ করত,
লোভ লালসা কাজ করত। তো ওই ফেরেশতা আসলেন আর জিজ্ঞেস করলেন যে আপনার আশেপাশে এগুলো কিসের শব্দ শুনছি? তো ওই মহিলা বলতে লাগলো খুব ভয় লাগছে আমার, আল্লাহর কসম আমার খুব ভয় লাগছে, কেমন যেন ভয় ভীতকর শব্দ, জন্তু জানানোর শব্দ মনে হচ্ছে, আমি খুব পেরেশানিতে আছি। ওই ফেরেশতা বলতে লাগলো যে এরকমটাই যেন হয়। পরবর্তী দিন যখন ওই স্বামী, ওই স্ত্রীর স্বামী যখন যায় তার শাশুড়িকে নিয়ে আসার জন্য, ওইখানে কেবল তার ওই কঙ্কালই থাকে, অবশিষ্ট তার ওই হাড়গুলোই থাকে, আর ওই হাড়গুলি নিয়ে ওই স্ত্রীর সামনে যায়। আর ওই স্ত্রীর সামনে যখন এই হাড় রাখা হয়, তার মায়ের অবস্থান যখন বর্ণনা করা হয়, তখন ওই মূর্খ স্ত্রী, ওই লোভী স্ত্রী খুব বেশি আকুতি মিনতি করতে লাগলো, আর এই অবস্থা একদিন সেও মারা গেল। তো এভাবেই মূলত একটা সংসার,
আল্লাহ, একটা সমাজ হয়ে যায়,
একটা পরিবার ধ্বংস হয়ে যায়
মূর্খতার কারণে বা নির্বোধের কারণে। রফিক ভাইও বললেন, আপনিও বললেন, পারিবারিক দ্বন্দ্বগুলো বাড়তেই থাকে। আমরা এ বিষয়ে আরেকটু কথা বলবো শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা। অনুরোধের কালামগুলো আগে শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাবারাক তাআলা এই মূর্খতার কারণে বা নির্বোধের কারণে ফ্যামিলিগত যে প্রবলেমগুলো আসে বা হয়ে যায় এগুলো নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই।
শ্রেষ্ঠ প্রিয় নবীর আসিছি, শ্রেষ্ঠ প্রিয় নবীর কতই না পুরুষ যে মদিনার শুভ মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব
মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুওয়াল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুওয়াল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো। তোমার বুকে শুয়ে আছে শাগে মদিনা, ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিব্রিল আমি সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিব্রিল আমি সদা এসেছে। মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, মনের বাসনা পূরণ করে দিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার হাজিরি দেওয়ার সে তৌফিক আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, মূর্খতার পরিচয় কেমনে দেয়? এমন হয় ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়া তুমুল ঝগড়ায় পরিণত হয়, একটা পর্যায়ে গিয়ে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়। তারা নিজেরাও জানে না ইসলামের মধ্যে কত ঘৃণিত কাজ এই সম্পর্কটাকে ছিন্ন করা, তারা নিজেরাও জানে না, আর না জানার কারণেই তো এটা মূর্খতার পরিচয়। তখন তারা সম্পর্ক হাজারো ফ্যামিলি সমস্যার সমাধান করতে পারে না, আরও সমস্যাকে বাড়িয়ে দেয়, সমস্যাকে আরও বড় করে তুলে ধরে, তখন ওই সম্পর্কটা আর টিকে থাকে না, এটাও মূর্খতার পরিচয়। যদি একজন ব্যক্তি সে বিবেকবান হতো তবে সে এতটুকু তো মেনে নিতেও যে যাক মহিলারা একটু বেশি কথা বলে, যাক মহিলা একটু বেশি বুঝতে চায়, যাক মহিলাদের একটু জেদ বেশি আছে, যাক মহিলারা একটু বেশি করে, থাক ছেড়ে দেই, বুদ্ধিমান। এখন কি করে, এটার উপরে তুমুল ঝগড়া, এরপরে সম্পর্কটাকেই ছিন্ন করে দেয়। আহা, ছোট ছোট ছেলেমেয়েরা আছে, কার মুখের দিকে তাকাবে, মা একদিকে বাবা আর একদিকে। আর এই মূর্খরা এটাও চিন্তা করে না, আমি যে এই সম্পর্কটাকে ছিন্ন করলাম, আমি আরেকজনকে তো নিব ঘরে, আমার জীবনটা অতিবাহিত করার জন্য আরেকজন কত দরকার, সে কি এর চাইতেও ভালো হবে নাকি এর চেয়েও খারাপ হবে, সে কি এর তুলনায় আরও ভদ্র হবে না এর তুলনায় আরও অভদ্র হবে। আমরা তখন আর এই হিতাহিত রাখি না, এই বুদ্ধিটুকু আমাদের মাথায় থাকে না, তখন আমরা এই সম্পর্কটাকে পুরোটা ছিন্ন করে দিয়ে মনে করি বালা মুসিবত আমার থেকে দূর হয়ে গেছে। আর ইসলামের মধ্যে কতটা ঘৃণিত কাজ এটা, হয়তো আমরা জানি না, আর না জানার কারণেই মূর্খতার পরিচয় আমরা দিই। এরপরে এমন হাজারো উদাহরণ সমাজের মধ্যে আছে মূর্খতার পরিচয়। রাফি ভাই, রফিক ভাই কীভাবে দেয় মানুষ, এক দুই বছরের বাচ্চা, যে বাচ্চা বাবাকেও সঠিক মতো এখনও বাবা বলে ডাকতে পারে না, কোনো এক অন্যায় করছে, হাতে মোবাইল তো আপনিই দিয়েছিলেন, দুই বছরের বাচ্চার হাতে মোবাইল, বাচ্চা মোবাইলটা নিচে ছেড়ে দিছে, এর হাতে কতটুকু পাওয়ার আছে, ধরে রাখার ক্ষমতা কতটুকু আছে, আপনি নিজেই তার হাতে মোবাইলটা দিয়েছেন, একটা পর্যায়ে সে ধরে রাখতে না পেরে মোবাইলটা ছেড়ে দিছে, ছুটে গেছে, ফ্লোরে পড়ে গিয়ে মোবাইলটার স্ক্রিনটা ভেঙে গেছে, ফেটে গেছে। আহ, নিষ্ঠুর বাবা, মূর্খতার পরিচয়। এত জোরে চর মারে সন্তানের গালের মধ্যে, এই অন্যায়টা সে কেন করলো? কিছুদিন আগে নিউজ দেখলাম, 8 বছরের সন্তানকে মা আঘাত করতে গিয়ে মারতে গিয়ে মেরেই ফেলেছে। কেমন মূর্খতার পরিচয় আজকাল দিচ্ছে মানুষ, তো জ্ঞান না থাকার কারণে, বিবেক না থাকার কারণে, ইলেম না থাকার কারণে এই কাজগুলোই কিন্তু সম্ভব হচ্ছে আজকাল মানুষের মাধ্যমে। আমাদের এজন্য একটু চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত, আর একটু চিন্তাভাবনা করে কাজগুলো করা উচিত, জ্ঞান অর্জন করার পিছনে আমাদের লেগে থাকা উচিত। হক, প্রত্যেকটা ব্যক্তির হক আছে, হকগুলো কীভাবে আদায় করতে পারি আমরা, কীভাবে এই হকগুলো আদায় করলে আমার দায়িত্বটা আমি পূরণ করতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। এই নির্বোধ থেকে, মূর্খতা থেকে যেন বেরিয়ে আসতে পারি আমরা, আর নির্বোধ ব্যক্তি যারা আছে তাদের থেকে সম্পর্ক না করে বুদ্ধিমান ব্যক্তির সাথে সম্পর্ক করি, বা যাদের কাছে কোয়ালিটি আছে, বা যারা যাদের কাছে আপনার ক্ষমতা শক্তি আছে, যারা এমন পারে বুঝে, যারা এই কোয়ালিটি অর্জন করেছে, তাদের সাথে আমরা সম্পর্ক রাখি, যাতে করে কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু বুঝতে পারি। আমরা সম্পর্ক রাখি যে ভালো বিজনেস করে, তার সাথে সম্পর্ক রাখলে আমরা বিজনেসটা বুঝতে পারবো, যা যে ভালো 2-4টা কোম্পানির মালিক আছে তার সাথে সম্পর্ক বজায় রাখি, যাতে করে আমিও 2-1টা কোম্পানি খুলতে পারি এমন ব্যক্তিদের সাথে। কিন্তু সব ক্ষেত্রেই আমাদেরকে এই চিন্তাভাবনাটা করা উচিত, ধর্মীয় দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, আমরা সম্পর্কটা এমন মানুষের সাথে রাখি যার কাছে এমন অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পর্ক ব্যক্তি, এবং ইলমে দিন অর্জন করছে এমন ব্যক্তিদের সাথে আমরা সম্পর্ক বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
বুঝেনি কি হো বুঝিনা
শুনি না শুনিন গো সাহে মদিনা নবী সালাম
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।